الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানি চ্যানেলে দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মৃত্যুসজ্জায় বুজুর গানে দিনের উপদেশ এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আরও একবার জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শকবৃন্দ আজ আমরা এই অনুষ্ঠানে আমাদের প্রত্যেকের বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা আমরা রয়েছি ভারত উপমহাদেশের আমরা যারা রয়েছি যার উহসিলায় আলহামদুলিল্লাহ যার দাওয়াতের বরকতে আমাদের এদিকে ইসলামের নূর ছড়িয়ে পড়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি অনেক বড় মহান আল্লাহর ওলি ছিলেন এবং আধ্যাত্মিকতার জগতে অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, সুফি ছিলেন, মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, যার কারণে এনার নাম হয়েছিলেন খাজা, যার দরবারে এখনও যারা যান গিয়ে দেখেন যে আলহামদুলিল্লাহ এখনও অসংখ্য হাজারো লক্ষ দারিদ্র অসহায়দের খাবারের ব্যবস্থা যার দরবারে এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ রিজিকের ব্যবস্থা হয়, সে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলা আলাইহির একটি বাণী আমরা আজকে শ্রবণ করব এবং সেই অনুযায়ী আজকের অনুষ্ঠানকে আমরা সাজানোর চেষ্টা করব। আসুন প্রথম সেগমেন্ট আমরা দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। দুরুদ শরীফের ফজিলতের ব্যাপারে হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা রয়েছে, যারা দুরুদ শরীফ পাঠ করবে এই ব্যাপারে কি ফজিলত আছে, কি বরকত আছে, আবার অন্যান্য হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। আসুন ইবনে মাজাহ শরীফের 907 নম্বর হাদিসে মুবারক আমরা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান যতক্ষণ পর্যন্ত আমার উপর দুরুদ শরীফ পড়তে থাকে ফেরেশতারা তার উপর রহমত প্রেরণ করতে থাকে। এখন বান্দার ইচ্ছা সে বেশি পড়বে নাকি কম পড়বে, সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা এবার চাইলে কম পড়ুক বা বেশি পড়ুক, এটা বান্দার ইচ্ছা, যে যত বেশি পড়বে তার উপরে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হবে, ফেরেশতারা তার জন্য দোয়া করবে, তার উপর রহমত অবতীর্ণ করবে। তো আসুন আমরাও নিয়ত করি আল্লাহ পাকের দয়ায় যখনই সুযোগ হবে, আল্লাহ পাকের দয়ে যখনই আমাদের স্মরণ করে আমাদের উচিত দুরুদ শরীফ পাঠ করে নেওয়া যখনই আমাদের সুযোগ হবে। আর অনেক সময় বলা হয় যে আসলে কোনো কাজের জন্য সুযোগ হয় না, সুযোগ করে নিতে হয়। আসুন সকলে একবার মোহাব্বতে দুরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজ শ্রবণ করব খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহির খুবই চমৎকার একটি বাণী। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, নামাজ হলো মুমিনের মেয়েরাজ, আর জামাতে নামাজ হলো সেই মেয়েরাজের পরিপূর্ণ রূপ। একাকী নামাজ পড়া আর জামাতে নামাজ পড়া, এই দুইয়ের পার্থক্য হলো আধার আর আলোর পার্থক্যের মতো, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আমরা যে বাণী শ্রবণ করলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহির, এই বাণী থেকে আমরা যদি দেখি আমরা গত পর্বে গত অনুষ্ঠানগুলোতে নামাজের ফজিলত, হ্যাঁ, নামাজে আসার ফজিলত, নামাজ পড়ার ফজিলত, পাঁচ ওয়াক্ত নামাজের ফজিলত, এইগুলো আমরা শ্রবণ করেছি। কিন্তু আজ আমরা জানব যারা অনেকেই আছেন নামাজ পড়েন কিন্তু জামাত সহকারে নামাজ পড়ার অভ্যাস অনেকের নেই, ঘরের মধ্যে নামাজ পড়ে নেওয়া, একাকিত্বে নামাজ পড়া, জামাত সহকারে নামাজ না পড়ার অনেকের চিন্তা ভাবনা থাকে বা পড়তে চায় না, গুরুত্ব দেয় না। তো তাদের জন্য আজকে আমাদের এই পর্ব আমরা যদি শ্রবণ করি ইনশাআল্লাহ করিম আমাদের মনের মধ্যেও জামাতের প্রতি মহাব্বত আগ্রহ সৃষ্টি হবে যদি আমরা জানি আর জামাত এটা কত গুরুত্বপূর্ণ। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা বলেন যে নামাজ যে মুমিনের মেয়েরাজ, তো এই মেয়েরাজের পরিপূর্ণ কি, সেটা হলো পরিপূর্ণ রূপ হচ্ছে জামাত সহকারে নামাজ আদায় করা। আর বললেন যে জামাত এবং জামাত ছাড়া নামাজ আদায় করা, এটা হচ্ছে আলোর আধার এবং আলোর পার্থক্যের মতো। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ কালিম আমরা যতটুকু সম্ভব জামাত সহকারে নামাজ আদায় করব। এ ব্যাপারে মানাকিবে গাউসিয়া এর মধ্যে আব্দুল কাদের জিলানি আল গিলানি গাউসে সামদানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই চমৎকারভাবে ইরশাদ করেন জামাতে নামাজ আদায় কর, কেননা জামাতের মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন থাকে সে রহমতের বৃষ্টি থেকে মাহরুম থাকে। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে জামাত সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুক। এবং বুজুর্গরা খুবই চমৎকারভাবে বলেছেন, আর অন্যান্য ওলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেছেন খুবই চমৎকার একটি কথা, যে আমরা যখন জামাতের মধ্যে নামাজ আদায় করার জন্য কাতারকে সোজা করি, তো বলা হয় কাতার সোজা করা এটি শুধু নিয়ম নয়, এটা হচ্ছে হৃদয়ের ঐক্যের প্রতীক। সুবহানাল্লাহ, আমরা যে কাতার সোজা করি এটার মধ্যে শুধু আমরা নিয়ম না যে আমরা কাতার সোজা করছি, বরং এটা হচ্ছে হৃদয়ের অন্তরের কলবের ঐক্যের প্রতীক হচ্ছে কাতার সোজা করা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কত হিকমত রেখেছেন এই জামাতের মধ্যে। আল্লাহ পাক আমাদের সকলকে মহাব্বত ভালোবাসা সহকারে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সামনের সেগমেন্টে যাব, তা হচ্ছে কুরআনুল করিম থেকে এই বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, জামাতের সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন আমরা শ্রবণ করি। মহান আল্লাহ পাক সূরা নিসা এর 102 নং আয়াত মুবারাকার মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইযা কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাত ফালতাকুম ত্বাইফাতুম মিনহুম মা'আক। অর্থাৎ যখন আপনি তাদের মধ্যে থাকেন এবং তাদের নামাজ পড়ান, তখন তাদের একদল যেন আপনার সাথে দাঁড়ায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এটি মূলত আমরা যদি বলি সালাতুল খৌফ, একটি নামাজের অধ্যায় আছে সিহাহ সিত্তার হাদিসে পাক যেগুলো রয়েছে, এর মধ্যেও মুসলিম শরীফের মধ্যে, বুখারী শরীফের মধ্যে, বিশেষ করে মুসলিম শরীফের মধ্যে সালাতুল খৌফ নামের একটি অধ্যায় বাপ রয়েছে। সালাতুল খৌফ মানে কি? পুরো একটা অধ্যায়, এটা হচ্ছে যুদ্ধের ময়দানে জামাত সহকারে নামাজ আদায় করা। আল্লাহু আকবার, মানে কেমন গুরুত্ব জামাতের। একটা হচ্ছে নামাজ, পাশাপাশি হচ্ছে জামাত, মানে যুদ্ধের ময়দান যেখানে শত্রুরা আক্রমণ করার খৌফ থাকে, শত্রুরা আক্রমণ করবে, হয়তো বাহ্যিকভাবে দেখা গেলে শত্রুরা যখন আক্রমণ করবে স্বাভাবিক ইসলাম হয়তো বাহ্যিকভাবে দেখা যাবে যে মুসলমানরা হেরে যাবে, কিন্তু ওই মুহূর্তেও ইসলাম আমাদেরকে, আল্লাহ পাক বান্দাকে, শরীয়ত আমাদেরকে জামাত ছাড়ার নির্দেশ দেয় নাই, ওই মুহূর্তেও জামাত সহকারে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। কিভাবে? বলা হয় যে সালাতুল খৌফের একটা পদ্ধতি সহজভাবে যদি আমরা বুঝতে চাই, যেহেতু এটার পরিপূর্ণ একটা অধ্যায় বিশাল আলোচনা আছে, শুধু এতটুকু আমরা বুঝি, বলা হয় যে জামাত এভাবে যেন পড়া হয় যুদ্ধের ময়দানে হলেও, যেই যুদ্ধের যারা অংশগ্রহণকারী আছে তাদের মধ্যে দুইটা দল হবে, একটা দল পাহারা দিবে শত্রুপক্ষকে, আরেক দল জামাতে নামাজ আদায় করবে। এক পক্ষ যখন শেষ হয়ে সালাম ফিরাবে, অর্থাৎ তাদের নামাজ যেভাবে সালাতুল খৌফের পদ্ধতি আছে সেভাবে নামাজ পড়ে তারা গিয়ে শত্রুর সামনে দাঁড়াবে এবং অপর পক্ষ এসে আবার জামাতে দাঁড়াবে। এটার পরিপূর্ণ একটি পদ্ধতি, পরিপূর্ণ সিস্টেম রয়েছে, মশালা রয়েছে। যেহেতু আমাদের অনুষ্ঠান আমরা নসিহত নিয়ে আলোচনা করছি, তো যেহেতু এটা মাসালার বিষয় আছে আমরা ওইদিকে যাচ্ছি না, তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের মতো ময়দানে মানুষ মারা যেতে পারে, মুসলমান ওই জায়গাতে ফেল হয়ে যেতে পারে, ওই জায়গাতে পরাজিত হতে পারে, ওই মুহূর্তেও ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন জামাত কায়েম রাখি, জামাত সহকারে নামাজ আদায় করি, সুবহানাল্লাহ। আর এটাই বললেন যে যখন আপনি তাদের মধ্যে থাকেন এবং তাদের নামাজ পড়ান তখন তাদের একদল যেন আপনার সাথে দাঁড়ায়, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কত চমৎকার শিক্ষা আমাদেরকে কোরআন দিয়েছেন। এর পাশাপাশি যদি আমরা দেখি সূরা তাওবা এর 18 নং আয়াতে মুবারকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদকে তামির করার ব্যাপারে, মসজিদ আবাদ করার ব্যাপারে বলেছেন। আর মসজিদ আবাদ করার একটা মানে এটা যে মসজিদে জামাত যেন কায়েম হয়, যে মসজিদ যত বেশি জামাত এর মধ্যে মানুষ হবে ওই মসজিদের রৌনক বাড়বে, ওই মসজিদ তত বেশি আবাদ হবে, এলাকার মানুষ যত বেশি আসবে ওই মসজিদে তত বেশি রৌনক বেড়ে যাবে। তো আল্লাহ পাক মুসলমানদেরকে উৎসাহিত করেছেন, মুসলমানদেরকে নির্দেশ দিয়েছেন মসজিদকে যেন আবাদ রাখা হয়। আমরা তো শুধুমাত্র মনে করি মসজিদ আবাদ মানে হলো বর্তমানে আমরা যেটা দেখি অনেকের যে টাইলস করা, মসজিদের মধ্যে এসি, মসজিদের মধ্যে খুব চমৎকার ডিজাইন সব কিছু করা, হ্যাঁ এগুলো না করার জন্য বলা হচ্ছে না, এগুলো অবশ্যই করতে হবে, যেহেতু আল্লাহ পাকের ঘর। আমরা আমাদের ইবাদতের জায়গাকে, আমাদের মসজিদকে, বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘরকে অবশ্যই অবশ্যই আমরা সাজাবো চমৎকারভাবে, সুন্দরভাবে। কিন্তু এখানে সাজানোর পাশাপাশি আমাদের তো উচিত যেন আমরা এই মসজিদকে আবাদ রাখি, আবাদ মানে ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, জামাতে অধিকারে মানুষ হয়ে যেন আমরা এই মসজিদের জামাত আদায় করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এভাবে নির্দেশ দিয়েছেন, তো আসুন না আমরাও এইভাবে নিজেকে তৈরি করি নামাজের জন্য, জামাতের জন্য। সূরা তাওবা এর 18 নং আয়াতে মুবারকার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আসুন আমরা শ্রবণ করি।
بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر من آمن بالله واليوم الآخر وأقام الصلاة
অর্থাৎ আল্লাহর মসজিদ কেবল তারাই আবাদ করে যারা আল্লাহ ও পরকালের ইমান রাখে এবং নামাজ কায়েম করে, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে মুবারকার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহর মসজিদ কারা আবাদ রাখবে, যারা আখিরাতের উপর ইমান রাখে এবং নামাজকে যারা কায়েম করবে তাদের ব্যাপারে বলা হয়েছে। তো আমরা কেনই বা নামাজ এর প্রতি যত্নবান হব না, কেনই বা আমরা নামাজের প্রতি খেয়াল রাখবো না, আসুন আমরা জামাত সহকারে নামাজ আদায় করার নিয়ত করি, ইনশাআল্লাহ কেনই আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের উপরে ইসলাম যতক্ষণ পর্যন্ত জামাতকে আবশ্যক করেছে আমরা অবশ্যই জামাত সহকারে নামাজ আদায় করার চেষ্টা করব। আসুন আরও একটি আয়াতে মুবারকা শ্রবণ করি এবং সেই আলোকে আজকে আমরা আলোচনা সংক্ষিপ্তভাবে শ্রবণ করে শেষ করব আজকের অনুষ্ঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 43 নং আয়াতে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন,
ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন,
অর্থাৎ আর নামাজ কায়েম রাখো এবং যাকাত প্রদান করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামীরা, আমরা যেই সূরা বাকারার 43 নং আয়াত শ্রবণ করার সৌভাগ্য অর্জন করেছি, এই পবিত্র আয়াতের মধ্যে আল্লাহ পাক বনি ইসরাইলকে সম্বোধন করেছে এবং এই পূর্বের আয়াতে তাদেরকে ইমান কবুল করার নির্দেশ দেওয়া হয়েছিল। এখানে তাদেরকে 3টি নেক আমলের হুকুম দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে 3টি। প্রথমত কি, প্রথম হুকুম হচ্ছে ওয়া আকিমুস সালাহ, আর নামাজ কায়েম রাখো। দ্বিতীয় কি, ওয়া আতুজ যাকা, এবং যাকাত প্রদান করো। তৃতীয় হুকুম হচ্ছে ওয়ারকাউ মা'আর রাকিঈন, আর রুকুকারীদের সাথে রুকু করো। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই স্থানে খুবই ইমান উদ্দীপককারী একটি কথা লিখেছেন খুবই চমৎকারভাবে। তিনি বলেন যারা বনি ইসরায়েলের যুগের ওলামায়ে কেরাম ছিল তারা তিনটি রোগের শিকার হতো, তাদের মধ্যে তিনটি রূপ থাকতো, আর এই রূপগুলো হচ্ছে মূলত আমরা যদি দেখি যেটাকে বলা হয় আত্মিক বেদি বাতিনি বিমারি। এই আত্মিক বেদিতে আমরাও কিন্তু আছি। আসুন আমরা তাদের এই তিনটি রোগের সাথে আমাদেরকেও মিলাই। প্রথম নম্বর তাদের যে একটা রূপ ছিল আত্মগৌরব, তাদের মধ্যে আত্মগৌরব ছিল। কেমন? যেমনটি আল্লাহ পাক কুরআনুল কারিমেও অনেক জায়গাতে তাদের এই কথা বলেছেন যে তারা নিজেকে আল্লাহ পাকের বন্ধু বানিয়েছিল, তারা নিজেকে আল্লাহ পাকের বন্ধু, নিজেকে দাবি করতো যে আমরা আল্লাহ পাকের বন্ধু। তারা এটা মনে করতো যে আমরা জাহান্নামে যাব না, যদিও গিয়ে থাকি তবে কিছুদিন থাকব, ইত্যাদি এমন ভ্রান্তি কিছু তাদের বিশ্বাস ছিল। এবং এটা হলো ওই সব লোকদের আত্মগৌরব ছিল যেটা তাদের ইমান আনায়ন করা থেকে বিরত রেখেছিল। তাদের মধ্যে যে আমরা আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাক আমাদেরকে যেহেতু ইলিম দিয়েছেন, আমরা আল্লাহ পাকের বন্ধু হয়েছি, তো আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিবে না, এরকম আত্মগৌরবের কারণে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান আনতে পারেনি। দ্বিতীয় নম্বর রোগ হলো সম্পদের লোভ। বনি ইসরায়েলের যারা উলামা আছে, ওলামাদের কাছে দ্বিতীয় রোগ ছিল সম্পদের লোভ। অর্থাৎ ওইসব লোকেরা যেহেতু উপহার পেত, তারা মানুষ থেকে তোহফা পেত, উপহার পেত, এবং মানুষ তাদেরকে আলিম, জ্ঞানী, বুদ্ধিমান মনে করত এবং তাদের খেদমত করত। তৎকালীন অমুসলিম শাসকরা তাদের জন্য অনুদান নির্ধারণ করে রেখেছিল। ওই সময় যারা অমুসলিম শাসক ছিল তাদের জন্য অনুদান নির্ধারণ করেছিল। এইসব উপহার আর অনুদান বন্ধ হয়ে যাওয়ার ভয়ে এই জন্য তারা কালিমা পড়ত না। অর্থাৎ সম্পদের লোভ, যে আমরা যদি আবার ইমান নিয়ে আসি, আমরা যদি ইসলামের মধ্যে চলে আসি, ও মুসলিমরা যে অনুদান দিত হয়তো আমরা এটা আর পাবো না। তো এই লোভের কারণে তারা ইসলামকে কবুল করে নাই। দ্বিতীয় নম্বর তাদের রোগের পর তৃতীয় আরেকটি রোগ ছিল, যেটা সেটা হচ্ছে হিংসায় পতিত ছিল তারা। কেমন হিংসা? হযরত ইয়াকুব আলাইহিসসালাম এর পর নবুয়াত বনি ইসরায়েলে চলে এসেছিল। অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু করে আমরা গত অনুষ্ঠানগুলোতে শুনেছি যে ইয়াকুব আলাইহিসসালামের জমানার এবং ওনার মধ্যেই, অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে অসংখ্য নবী রাসুল এসেছিলেন, নবুয়াত পেয়েছিল। তো ওই সময়ের যেসব নবী তাশরিফ এনেছেন সব বনি ইসরায়েল থেকে এসেছিলেন। তো এখন যখন আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশ, তো ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকে তাশরিফ আনলেন, তখন তাদের হিংসা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল কেন আসেনি। অর্থাৎ রসুল হয়েছে ঠিক আছে, আখেরি নবী বনি ইসরায়েল থেকে কেন হয়নি? যখন তাদের মধ্যে এমন আসলো যে এখন যখন আখেরি নবী হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশে তাশরিফ আনলেন, তখন তাদের হিংসা হলো যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরায়েল থেকে কেন আসেনি। এই হিংসার আগুনে জ্বলে তারা কালিমা পড়া মাহবুবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুলামিতে আসা থেকে বিরত রইলেন। আল্লাহ আল্লাহ। মোট কথা, এই তিনটি বেদি ছিল বনি ইসরায়েলকে কালিমা পাঠ করতে এবং ইসলাম কবুল করতে বাধা দিয়েছিল। সুতরাং তাদের এই তিনটি রোগের জন্য তিনটি চিকিৎসা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করলেন। নাম্বার এক, আর নামাজ কায়েম রাখো। এই আয়াতের বরকতে, অর্থাৎ যদি নামাজ কায়েম রাখা হয় তাহলে আত্মগৌরব থেকে মুক্তি মিলবে। অর্থাৎ যখন তোমরা সত্য মনে আল্লাহ পাকের দরবারে ঝুঁকে পড়বে, স্বাভাবিক আমরা নামাজের মধ্যে আল্লাহ পাকের দরবারে ঝুঁকে যাই এবং সিজদায় মাথা রেখে সুবহানা রব্বিয়াল আলা বলবে, তখন সেটার বরকতে তোমাদের অহংকার ভেঙে যাবে, হৃদয়ের নম্রতা আসবে, আর তোমাদের অহংকারের বিপদ থেকে মুক্তি মিলে যাবে। সুবহানাল্লাহ। যেহেতু আমরা সিজদা দিব, মাথা নত করব, রুকু করব, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহ পাকের বরত্ব বয়ান করব, অটোমেটিকলি অন্তর থেকে আল্লাহ পাক গৌরবকে আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং অপর পরের শব্দে আল্লাহ তাআলা বললেন যে ওয়াতু যাকাত, আর যাকাত প্রদান করো। আর যখন এই সকল বিষয় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হবে, অটোমেটিকলি আল্লাহ পাক অন্তর থেকে সম্পদের লোভ আল্লাহ তাআলা বের করে দিবেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ারকাউ মাআর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাত সহকারে নামাজ পড়ো। যখন তোমরা মসজিদে উপস্থিত হবে এবং মুসলমানদের সাথে মিলে কাতারে দাঁড়াবে, যখন দেখবে যে অর্থাৎ কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ চাকর, হ্যাঁ কেউ কর্মচারী, কেউ রাজা, আবার কেউ সাধারণ প্রজা, কেউ যুগের গাউস অথবা সাধারণ গুনাহগার, যখন আল্লাহর সামনে উপস্থিত হয়ে গেল তখন সকলেই এক কাতারে, কারোর জন্য কোনো আলাদা চেয়ার, আলাদা আসন, আলাদা জায়গা, আলাদা স্থান নির্ধারণ থাকবে না, যেই আসবে সে প্রথম কাতারে দাঁড়াবে। এই অবস্থা যখন দেখবে অটোমেটিকলি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তর থেকে হিংসা এই বিষয়টাকে দূর করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং বনি ইসরায়েলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই তিনটি কাজ করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে মিলে রুকু করো, এই দৃষ্টান্ত চিকিৎসা ব্যবস্থাপত্র তোমাদের সমস্ত অভ্যন্তরীণ বেদিগুলোকে দূর করবে এবং কালিমা পাঠ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আয়াতে মুবারাকার তিনটে শিক্ষা বনি ইসরায়েলকে আল্লাহ পাক দিয়েছেন, আসলে এটা শুধু বনি ইসরায়েলের জন্য না, এটা আমাদের জন্য শিক্ষা। তো আসুন আমরা যেই জামাতের ব্যাপারে, যে নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উৎসাহিত দিয়েছেন, সেই জামাতের ব্যাপারে আমরা যত্নবান হই। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজ আমরা জামাতের, নামাজের ব্যাপারে এর গুরুত্ব ও ফজিলত আমরা জানার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ করিম আগামী পর্বে আল্লাহ পাক চাইতো আমরা আরেকটি বিষয় আলোচনা করব। এ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। ইনশাআল্লাহ করিম আগামী পর্বে আবারও দেখা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।